তবু রোজার জিয়ারাতে কতই হাজি মদিনায় যায়।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জিয়ারতে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেই এপিসোডগুলিতে পূর্বের আলোচনা হয়েছে, আমরা যারাই শ্রবণ করেছি বা যারাই দেখেছি, তো আমরা হয়তো অবগত রয়েছি যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা ওই সকল সৌভাগ্যবান আশিকে রাসূলদের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যারা স্বপ্নযোগে, এমনও আশিকে রাসূল সৌভাগ্যবান রয়েছে যারা শুধু স্বপ্নযোগেই নয় বরং জাগ্রত চোখে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হয়েছেন। তো ইনশাআল্লাহুল করিম আজকেরও আমরা ওই ধরনের আশিকে রাসূল যারা রয়েছেন, আমরাও আজকের আরেকটি ঘটনা শ্রবণ করব, আরও নতুন নতুন কিছু ঘটনা আমরা শ্রবণ করব এবং এই অনুষ্ঠানের শেষে বিশেষ যে আমল প্রতি পর্বের নেয়, যে এমন কোন আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা হয়ে যায়, সম্ভব হয়ে যায়, তো আমরা সেই আমলও আমাদের তালিব মাদানী ভাই থেকে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করি। রহমতে আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাসাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করে অতপর তা নিজে খায় বা পান করে অথবা আল্লাহ পাকের সৃষ্টি হতে কাউকে খাওয়ায় অথবা পান করায়, তবে তা তার জন্য জাকাত স্বরূপ, এবং যে ব্যক্তির নিকট সদকা করার কিছুই নেই তবে সেই ব্যক্তির উচিত নিজের দোয়ার মধ্যে যেন এই দুরূদ শরীফ পড়ে নেয়। যখন এই দুরূদ শরীফ পড়ে নেবে ইনশা আল্লাহুল করিম, নিশ্চয়ই এই দুরূদ শরীফ তার জন্য জাকাত স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাঝে এমন রয়েছে যে সামর্থ্য নেই মানুষকে জাকাত দেওয়ার, সদকা করার, তো যারা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে দোয়ার মধ্যে, তো ইনশাআল্লাহ তাআলা তার ওই দোয়াটা, ওই দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সেটি তার জন্য জাকাত স্বরূপ হয়ে যাবে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও সবসময় সর্বদা আমাদের দোয়ার মধ্যে, সম্ভব হলে দোয়ার শুরুতে এবং শেষে যেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফকে শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরু করার আগে, অর্থাৎ বয়ানের শ্রবণ করার আগে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যেন আমাদের এই আমলটা, এই নেকিগুলি আরও বেশি বৃদ্ধি করা যায়। আমরা নিয়ত করে নিই যেন আমরা এই অনুষ্ঠানের মধ্যে যা শিখব, যা শুনব, আমরা নিজেরা অবশ্যই আমল করব, পাশাপাশি অপর মুসলমানের ভাইয়ের কাছেও তা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারকুয়া তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের তালিব আত্তারি মাদানী ভাইয়ের কাছে যাই, যে তালিব ভাই, আজকে আমাদের জিয়ারতে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘটনা আমরা অনুষ্ঠানের বিষয়ে আজকে রেখেছি, আর তা হচ্ছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যেই দয়া করেছেন, উম্মতকে যেই সকল বিষয়ে দান করেছেন, এমনকি জিয়ারত দ্বারা অনেক উম্মতকে আল্লাহ পাকের নবী সৌভাগ্য দান করেছেন, যেই উম্মত যেই পেরেশানি নিয়ে নবী পাকের দরবারে গিয়েছেন তাকে কি দয়া করেছেন, তো ওই সকল ঘটনাকে কেন্দ্র করে আজকে যেই আমাদের বিষয় রাখা হয়েছে, যে দর্শকদের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল এই বিষয়ে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা আমরা শুনছি। এহসান ভাই খুবই চমৎকার ঈমান তাজাকারী, ঈমান আপনার ঈমান তাজাকারী ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনব। ইমাম আবু বকর, ইমাম আব্দুর রহমান বিন আলী আল জৌজি রহমতুল্লাহি তাআলা আলাইহ, তার রচিত কিতাব উয়ুনুল হিকায়াত এ বর্ণনা করেন, এক আশিকে রসুল 3 বছর থেকে হজের দোয়া করছিল।
আচ্ছা আচ্ছা,
সে দোয়া করছে যে হে আল্লাহ হজ করাও, হজ করাও। দেখেন আশিকে রসুলের ইচ্ছা কেমন হওয়া উচিত হজে যাওয়ার, আমাদের ইচ্ছা কেমন, আমরা কি চাই? হ্যাঁ, আমরা দোয়া যখন চাই তখন আল্লাহ আমার এই পেরেশানি দূর হয়ে যায়, এটা সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু এই আশিকে রসুলের আপনার বাসনা কেমন যে হে আল্লাহ হজ করাও। 3 বছর যাবৎ তিনি দোয়া করছেন,
সুবহানাল্লাহ,
ইচ্ছা পূরণ হচ্ছিল না। 4th বছর যখন আসলো পুনরায় ইচ্ছে জাগলো, ইচ্ছে কি যে মক্কা মদিনার হাজরি দেওয়ার। দেখেন এহসান ভাই, যখনই আপনার বছর শেষে এই জিলকদ মাস, জিল হজ মাস যখন আসে, তখন আশিকানে রাসূল যারা হজে যায় তাদের তো সৌভাগ্যবান হয়ে যায়, কিন্তু যারা আশিকানে রাসূল যারা যেতে পারে না তাদের হৃদয় কাঁদে, তাদেরও ইচ্ছা হয় যে আমিও যেন যেভাবে হোক মক্কা মদিনায় আমি উপস্থিত হয়ে যাই। তো 4th বছর যখন আসলো তখন আবার ইনারও ইচ্ছে জাগলো যে আমি হজে যাই, আমি হজ করব। তো তিনি এই চিন্তা চেতনা করে যখন রাত্রে ঘুমালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাকে দিদার দান করলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ বছর তুমি হজে চলে আসো, এ সুসংবাদও দিয়ে দিলেন,
আল্লাহু
এ বছর তুমি
হজে চলে আসো,
হজে চলে আসো। তার ঘুম ভাঙল, খুবই খুশি যে স্বপ্নযোগে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জিয়ারত হলো। আর কেনই বা হবে না যে শয়তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক,
সুবহানাল্লাহ,
যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখলো সে নবী পাককেই দেখলো। কেননা কেন শয়তান নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না? তো খুব খুশি ছিল, আনন্দ ছিল যে আমার আকা মদিনাওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। তো যখন সে নিজের দারিদ্রতার দিকে তাকালো, তো সে আবার এই ভেবে সে দুঃখিত হয়ে গেল যে যাওয়ার খরচাদি তো আমার কাছে নেই, তো এই ভেবে সে আবার দুঃখিত হয়ে গেল। দ্বিতীয়বার, দ্বিতীয় দিন আবার তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত দ্বারা ধন্য করলেন। তো সে ভাবলো যে আমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে এই কথা বলবো, কিন্তু সে বলতে পারেনি। তৃতীয়বার দিদার হলো, তৃতীয়বার দিদার করার পরে সে আবার সে ভাবলো যে এইবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয় তাহলে আমি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে, খরচাদির সম্পর্কে আমি বলবো। তো তার কিসমত চমকে উঠল, সে আবার 4th বার দয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলো। তো ওই আশিকে রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার খরচাদি আমার কাছে নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের অমুক জায়গায় গর্ত করো, সেখানে তোমার দাদার জিরা রাখা রয়েছে। জিরা কি? যুদ্ধে যাওয়ার জন্য এহসান ভাই যে কাপড় পরিধান করা হয়,
জি জি,
লোহার কাপড় হয়, হ্যাঁ, যাতে আঘাত
প্রতিহত করা যায়,
প্রতিহত করা যায়, ওইটাকে জিরা বলা হয়। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে এসব সংবাদ দিলেন যে তুমি ঘরের অমুক জায়গা গর্ত করো, খনন করো, সেখানে তোমার দাদার জিরা রাখা রয়েছে। তো এতটুকু বলে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ নিয়ে গেলেন। ওই বুজুর্গ বলেন, যখন সকাল হলো আমি ফজরের নামাজ আদায় করলাম, আদায়ের পর সেই জায়গা খনন করলাম, দেখলাম সেই জায়গায় খুব দামি ও পরিষ্কার জিরা অর্থাৎ যুদ্ধের পোশাক রাখা ছিল।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, যা দেখতে নতুন মনে হচ্ছিল। আমি তা 4000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রায় বিক্রি করলাম, আল্লাহর শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টির বরকতে হজ্জের খরচের ব্যবস্থা হয়ে গেল।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ,
আল্লাহ। আসলে দেখেন তালিব ভাই, যেই ঘটনাটা এখন বর্ণনা করা হলো, আপনি বললেন তো, এখানে ওই আশিকের রাসূল, আজকে দেখেন আমরা একটু কম্পেয়ার করি এই বিষয়গুলি, ওই আশিকের রাসূল যিনি হজ করার জন্য মক্কা মদিনা জিয়ারত করার জন্য প্রতি বছর তিনি দোয়া করতেন, ফরিয়াদ করতেন, আচ্ছা এক বছর না হলে পরের বছর আবারও তিনি অপেক্ষা করতেন যে আগামী বছর আবার কখন আসবে,
যে
তিনি আগামী বছরও দোয়া করতেন। তো এইভাবে তিনি লাগাতার সর্বদা দোয়া করে যেতেন, এবং যখনই তিনি যেতে পারতেন না তিনি তখনই অন্তরে ব্যথিত হতেন। তো আজকে দেখেন আমি হজ করার জন্য চেষ্টা করি, আমিও বলি যে হে আল্লাহ আমাকেও একবার হজে নিয়ে যাও, আমিও যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি, যখন হাজিরা চলে যায় তখন আমি খেয়াল করি আমার অন্তরে কি ওই ব্যথিত হয় কি না, আমার কি কষ্ট হয় কি না, আমি এই বছর যেতে পারলাম না। দেখবেন মানুষ যখন নিয়ত করে কোনো কারণে যেতে পারে না, তো পরের বছর দেখবেন সে ওই কথাটা ভুলেও যায়, হজ করার, মক্কা মদিনার জিয়ারত করার, তার ওই অন্তরে ওই কৈফিয়ত, তার অন্তরে ওই প্রেম ভালোবাসা, ওইটা সে ভুলে যায় দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার কারণে। কিন্তু যারা প্রকৃতপক্ষে আশিক রাসূল, যাদের চিন্তাভাবনা শয়নে স্বপনে সর্বদা শুধু নবী আর নবী থাকে, তো এরা দেখবেন কোনো না কোনো ওসিলাতে আল্লাহ রাসূল কবুল করে নেয়। আর এখান থেকে তো আমরা এটাও জানতে পারলাম যে আল্লাহ রাসূল যাকে ডাকে, যাকে ডেকে নেয়, সে কোনো না কোনো ওসিলাতে হজে চলে যায়, আল্লাহ রাসূল দরবারে সে চলে যায়। তাহলে হজ করতে বা মক্কা মদিনায় যেতে টাকারও প্রয়োজন হয় না।
আর এই ঘটনা থেকে এটাও জানা যায় এহসান ভাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অবস্থা সম্পর্কে জ্ঞাত।
অবশ্যই
তিনি জানেন,
জানেন
আমার উম্মত কোন অবস্থায় রয়েছে তিনি জানেন। এই জন্য তো দেখেন যে ওই আশিকে রাসূল 3 বছর ধরে সে দোয়া করছিল, আল্লাহ নবী আলাইহিস সালাম স্বপ্নে আসলেন, হ্যাঁ নিজের দিদার করালেন, তার সমস্যার সমাধান করলেন।
তার যে দাদা, তার যে যুদ্ধের ইয়া ছিল মাটির নিচে, সেটা আল্লাহ রাসূল অবগত রয়েছে,
আল্লাহ নবী আলাইহিস সালাম সে সম্পর্কে অবগত। এরপরে নিজের কাছে ডাক দেওয়া, তার মানে জানা যায় যে আল্লাহ নবী আলাইহিস সালাম এই সব জিনিসের প্রতি জ্ঞাত। আর কেনই বা তিনি জ্ঞাত থাকবেন না, হাদিসে পাকে রয়েছে যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ফেরেশতা রয়েছে,
সুবহানাল্লাহ,
যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জাহানের আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছে,
সুবহানাল্লাহ।
হ্যাঁ, তো ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতার কাজ হচ্ছে যে সকল দুনিয়া থেকে, এই পুরো দুনিয়া থেকে যারা যে প্রান্ত থেকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করে, ওই ফেরেশতা তার নাম, তার বাবার নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে যে ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাক প্রেরণ করেছে। তো দেখেন ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদিম।
জি,
তো খাদিমের এই শ্রবণ শক্তি,
যে পৃথিবীর যে প্রান্তের মানুষই হোক না কেন, যদি মনে মনেও দুরূদ পাঠ করে সে শুনতে পায়,
সে শুনতে পায়। খাদিমের এই অবস্থা, তাহলে মনিবের অবস্থা কেমন হবে? আল্লাহ আকবার,
আল্লাহ আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যদি বিষয়ের কথাই বলি, যে উম্মতের প্রতি যেই দয়া, উম্মতের প্রতি যেই মায়া, যে যারাই অন্তরের মধ্যে একটু ব্যথিত হয়ে থাকে যে নবী পাকের দিদার হচ্ছে না, আর দিদারের আশায় যদি কেউ কষ্ট থাকে, যে অন্তরের মধ্যে সেই কষ্ট, সেই ব্যথা নিয়ে থাকে যে আমার দিদার হচ্ছে না, আমি আমল করে যাচ্ছি কেন হচ্ছে না, তো হাকিকি পক্ষে তালিব ভাই, যাদের অন্তরে ওই কষ্ট থাকবে আল্লাহ রাসূল তাদের অন্তরে ওই কষ্ট কিন্তু দূর করে দিচ্ছে,
দূর করে দিবেন আলহামদুলিল্লাহ।
আর যারাই দিদার লাভের আকাঙ্ক্ষার জন্য, জিয়ারত করার জন্য মদিনা যেতে চান, তাদেরটাও কিন্তু আল্লাহ রাসূল এই ঘটনা থেকে শ্রবণ করতে পেলাম যে তাদের কষ্ট দূর করে দেয়। আসলে নবী পাক জাহিরি হায়াতের মধ্যেও আমরা অথবা অসংখ্য হাদিসের পাকের মধ্যেও তার জীবনের মধ্যে আমরা শুনেছি যে জাহিরি হায়াতের মধ্যেও সর্বদা তিনি শুধু উম্মতের প্রতি খেয়াল রাখতেন যে আমার উম্মত যেন কষ্ট না পায়, আমার উম্মত যেন দুনিয়াতে ভালো থাকে, আমার উম্মত যেন কবরের জীবনের মধ্যে সে ভালো কাটায়, আমার উম্মত যেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিন্তু আমার উম্মত যেন ভালো থাকে। তো এর জন্য দুনিয়াতে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সর্বপ্রথম কাজ ছিল তা সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য তিনি ফরিয়াদ করেছেন, হ্যাঁ উম্মতের জন্য কেঁদেছেন। আচ্ছা, নবী পাকের জাহিরি হায়াতের 63 বছরের জীবন যদি আমরা দেখি কাকে কেন্দ্র করে, সেই উম্মতিকে কেন্দ্র করে কিন্তু তার কষ্ট, তার দুঃখ, তার এত আঘাত পাওয়া, ইসলামের জন্য এত কষ্ট পাওয়া, না খেয়ে থাকা, এই সব কিছু উম্মতকে কেন্দ্র করে। আচ্ছা, এখনও রওজায়ে মুবারকের মধ্যে নবী পাকের যদি আমরা দেখি এই যে উম্মতি কারা কষ্ট রয়েছে, রওজা পাক থেকে এখনও ওফাতের পরেও কিন্তু ওই উম্মতের কষ্ট দূর করে দিচ্ছে। আচ্ছা, যখন কিয়ামতের ময়দান হবে ওই সময় কিন্তু সেই উম্মতকে কেন্দ্র করেই নবী পাক এখানে সেখানে ছোটাছুটি করবে, হ্যাঁ যে একবার হাউজে কাউসারের দিকে, একবার পুলসিরাতের দিকে, এভাবে উম্মতকে পারা করার জন্য টেনশনে থাকবে। তো ওই উম্মতের ওই নবী পাকের সেই দয়াকে, সেই মহব্বতকে অবশ্যই লাখো সালাম জানাই। এমন যদি আরও কোনো ওয়াকিয়া ঘটনা,
সারাটা জীবন এহসান ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে স্মরণ
করে,
নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কুরবানি গেল মহরমের পূর্বে, যে আমরা কুরবানি করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়, জিলহজ মাসে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, পশু জবাই করলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কুরবানি করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, ইবাদত করতেন, নফল নামাজ আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন,
আপনার ওসিলাতে কিন্তু
আপনার ওসিলায় মাফ করে দিয়েছেন, তো আবার এত কষ্ট। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায়কারী বান্দা না হই?
আহা, সুবহানাল্লাহ।
হ্যাঁ, এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করেন, ইন্তেকাল হয়, তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন কবরে শোয়ানো হচ্ছিল, কবরে রাখা হয়েছিল, তো তার মুবারক ঠোঁট
সুবহানাল্লাহ
হালকা নড়াচড়া করছিল। সাহাবায়ে কেরাম দেখলেন যে কী হচ্ছে, তো এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঠোঁটের কাছে নিয়ে গেলেন। তো ওই সময় এই শব্দ বের হচ্ছিল, উম্মতি 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 উম্মতি, এমন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। আর আমার আকা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সকল উম্মতের অবস্থা সম্পর্কে জ্ঞাত। যদি কোনো ব্যক্তি দুঃখিত অন্তরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ডাকে, তাহলে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফরিয়াদ শুধু শুনেন না, বরং তার সমস্যাটার সমাধান আল্লাহর নবী আলাইহিস সালাম করে দেন,
করে দেন।
আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেন না যে ফরিয়াদ উম্মতি জো করে হালে জার মে, মুমকিন নহী কি খায়রে বশর কো খবর না হো, যে হতেই পারে না যে উম্মতি দুঃখিত অবস্থায় আপনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম না জানেন এটা হতেই পারে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ক্ষমতা দান করেছেন যে যে প্রান্তে দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো উম্মতি দুঃখিত হৃদয় নিয়ে তার হাবিব, তার মাহবুব, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও স্মরণ করেন, তার সমস্যাটার সমাধান
করে। আর কেনই বা করবেন না, কারণ আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যেও কিন্তু ইরশাদ করেছেন যে যেমনিভাবে সূরা তওবার 128 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ঈমান হতে, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকেই ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। আল্লাহ পাক দয়ালু করেই আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। দেখেন, আমরা যারা নিজের নফসের উপর জুলুম করি, যারা আমরা আল্লাহ পাকের নাফরমানি করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমরা যারা আমাদের মধ্যে যারা নাফরমান উম্মত, আমরা যারা নবী পাকের দিলে কষ্ট দেই, তো আল্লাহ পাক কিন্তু দেখেন এদের ব্যাপারেও, হ্যাঁ, যে কোরআনের পাকের মধ্যে কিন্তু আল্লাহ পাক এদের ব্যাপারেও কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন, যেমনটি যে বলা হয়েছে যে যারা নিজেদের জুলুম করে নফসের সাথে, আত্মার সাথে যারা জুলুম করে, যারা নিজের আত্মাকে কষ্ট দেয়, যারা গুনাহ করে নিজের অন্তরকে বা নিজের কল্পকে গুনাহ করতে করতে কালো করে ফেলছে, এরাও যেন নবী পাকের দরবারে যায়। হ্যাঁ, যার অনুবাদ সারাংশটা আমি বলছি নিজের ভাষায়, যে এরাও যেন নবী পাকের দরবারে যায় এবং সেই দরবারে যেয়ে ফরিয়াদ করে।
অবশ্যই,
তার মানে দেখেন নিজের অন্তরে যেই গুনাহ, নিজের যে নফসের সাথে জুলুম করা, আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ সব কিছুই ক্ষমা করে দেবেন কার উসিলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এবং আল্লাহ কিন্তু এটাও বলেন যে আমার কাছে ডাইরেক্ট চাও, নবী পাকের দরবারে আল্লাহ যেতে বলেছেন। তো আমরাও যারা হাজি যারা রয়েছে, যারা প্রতি বছর যায়, তো এটা উচিত যে অবশ্যই আমাদের মধ্যে গুনাহ রয়েছে, আমরা যেন আমাদের গুনাহকে ক্ষমা করার নিয়তেও যেন আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত।
আর এই ঘটনা বর্ণনাকারী,
জি জি,
এহসান ভাই, যে তিন বছর যাবৎ তিনি দোয়া করছিলেন,
হ্যাঁ
হ্যাঁ, যাওয়া হচ্ছিল না, চতুর্থ বছর যাওয়ার ব্যবস্থা হয়ে
গেছে,
এই ঘটনা উল্লেখ কে করেছে এটাও জানা উচিত।
জি,
এই ঘটনা কেউ বাজারের আলু ছোলা বিক্রেতা ঘটনা উল্লেখ করেনি। এই ঘটনা হযরত সাইয়েদুনা ইমাম আব্দুর রহমান বিন আলী আল জাউজি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন।
সুবহানাল্লাহ,
ইনি কেমন ব্যক্তিত্ব? ইনি অনেক বড় আলিমে দিন ছিলেন,
সুবহানাল্লাহ,
তো অসংখ্য বিষয়ে পাণ্ডিত্য অর্জন ছিল তার।
জি,
তার ব্যাপারে কিতাবে লেখা রয়েছে যে তিনি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি আমার ছাত্র লাইফে, ছাত্র জীবনে 20,000-এরও অধিক কিতাব অধ্যয়ন করেছি।
সুবহানাল্লাহ,
দেখেন তো এমন বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তাআলা এই এই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে জিয়ারত, সমস্যার সমাধান, এরপরে হজে যাওয়ার সুসংবাদ দেওয়া, এমন বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তাআলা এই ঘটনা লিপিবদ্ধ করেছেন। এগুলো শুনে এইটা জানা যায় যে এই বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনের এই আকীদা ছিল, এই বিশ্বাস ছিল যে সমস্যার সমাধান আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম অবশ্যই করতে পারে,
অবশ্যই করতে পারেন। আর এই এমন কোনো ওয়াকিয়াও যদি শ্রবণ করিয়ে দিতেন তালিব ভাই, যে হয় না এমন অনেক আশিকে রাসূল মদিনা পাকে জিয়ারত করতে যায়, তো সবাই তো শুধু জিয়ারত করেই চলে আসে, কিন্তু সেই জিয়ারতের আকাঙ্ক্ষা অনেকের থাকে না। যদি এমন কোনো আশিকে রাসূলের আপনি ঘটনাও শ্রবণ করাতেন, মাদানি চ্যানেল দর্শকবৃন্দরা যদি শুনে আনন্দিত হতো, ইমান তাজা হতো যে জিয়ারতে নবী পাকের দরবারে গিয়েছে এবং সেখানে তার জিয়ারতও নসিব হয়ে গেছে, যদি এমন কোনো ওয়াকিয়া থাকে।
বড়ই ইমান তাজাকারী ঘটনা এহসান ভাই। জাজবুল কলুব,
আচ্ছা,
ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাব হচ্ছে শাইখুল মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ,
আচ্ছা আচ্ছা,
তার এই কিতাবটি, তো তিনি জাজবুল কলুব ইলা দিয়ারিল মাহবুবে উদ্ধৃত করেন। আর ইনি কেমন ছিলেন এহসান ভাই? ইনি হলেন শেখে মহাক্কিক, শেখে মহাক্কিক, যিনি এই উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শাস্ত্রের জ্ঞান আনয়ন করেছেন।
সুবহানাল্লাহ,
তিনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
রহমাতুল্লাহ।
আশিয়াতুল লামাআত, আল-লামাআত, মিশকাত শরীফের সারা তিনি লিখেছেন, এমনইভাবে আল মুকাদ্দামাতুশ শেখ, যে আপনার দরসে নিজামিতে পড়ানো হয়, আলিম কোর্সে ইনার কিতাব পড়ানো হয়।
আচ্ছা, বলা হয় যে ওনার যে কিতাব না পড়লে মুহাদ্দিসই হওয়া যাবে না, এরকম।
আল মুকাদ্দামাতুশ শেখ হচ্ছে আপনার উসুলে হাদিসের, আপনার আপনার কায়দা কানুনের একটি কিতাব, আল মুকাদ্দামাতুশ শেখ। তো আলিম কোর্সে এই কিতাবটি পড়ানো হয়, আর তার কিতাব যা দারসে নিজামিতে পড়ানো হয়, আর এনার একটি খুবই চমৎকার কিতাব মাদারেজুন নবুয়ত,
জি,
যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। এরপরে আখবারুল আখিয়ার, আউলিয়া কেরামের কারামত নিয়ে তার খুবই চমৎকার কিতাব
কিতাব রয়েছে।
তিনি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামক কিতাবে এই ঘটনা উদ্ধৃত করেন।
জি জি,
এক বুজুর্গ আহমদ বিন মোহাম্মদ সুফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 3 মাস বন জঙ্গলে সফর করে মদিনায় পৌঁছান।
সুবহানাল্লাহ,
এমনকি তার শরীরের চামড়া গলে গিয়েছে, খাওয়া দাওয়া সেরকম ছিল না, কিন্তু আশিকের চেতনা, আশিকের ভালোবাসা যে আমি মদিনায় যাব। তো তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া মদিনায় তো পৌঁছলেন, কিন্তু তার শরীরের চামড়া গলে গিয়েছিল। মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম আরজ করলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম যাকে শাইখাইনে করিমাইন বলা হয়, তো শাইখাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে সালাম প্রেরণ করলেন। অতঃপর ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমালেন বাহ্যিক দৃষ্টি কি বন্ধ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাশরীফ আনলেন,
সুবহানাল্লাহ,
জিয়ারত করালেন আর বললেন, হে আহমদ তুমি চলে আসছো,
সুবহানাল্লাহ,
দেখো তোমার কি অবস্থা, চামড়া গলে গিয়েছে। তিনি আরজ করলেন, কে হযরতে
আহমদ,
আহমদ বিন মোহাম্মদ সুফি রহমতুল্লাহ আলাইহি, তিনি আরজ করলেন, আনা জাইউন ওয়া আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা জাইউন ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্থ, ও আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান,
সুবহানাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত খুলো,
সুবহানাল্লাহ,
হাতের মুষ্টি খুলো। আমি হাত খুললাম, তাতে কিছুটা দিরহাম দিয়ে দিলেন। যখন চোখ খুললাম তখন সেই হাতে আমার দিরহাম মজুদ ছিল
যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি বাজার থেকে সেই দিরহাম দিয়ে রুটি ও ফালুদা খরিদ করে খেলাম, পানাহার করলাম। দেখেন স্বপ্নযোগে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে দিদার দ্বারা ধন্য করলেন, তার ক্ষুধাকেও নিবারণ করলেন। হ্যাঁ, এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘটনা। তো দর্শকবৃন্দ, আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সত্যিকারের আশিকের রাসূল, যাদের অন্তরে সবসময় ওই খেয়াল থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটি আমার পছন্দ করেন, কোন কাজটি উম্মতকে নির্দেশ দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন কীভাবে অতিবাহিত করেছেন, যখন ওই মহব্বত নিয়ে কোনো আশিকের রাসূল নবী পাকের দিদার লাভ করতে যায়, তখন ওই উম্মতের সেই আকাঙ্ক্ষাও নবী পাক পূরণ করে দেন। কোনো আশিকের রাসূল যদি তার অন্তরে কষ্ট নিয়ে, পেরেশানি নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হয়ে যায়, তাহলে সেই দরবারে ওই হাজির উপস্থিতির মাধ্যমেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নযোগে, অনেক আশিকের রাসূলের জীবনের মধ্যে আমরা এটাও জেনেছি স্বপ্ন যোগেই নয় বরং জাগ্রত চোখে, জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার লাভে ধন্য করেছেন। তো এটা হচ্ছে অন্তরের কৈফিয়াত। আমাদের ইশকের লেভেল কতটুকু যদি আমরা যাচাই করি, তো যদি আমরা ওইভাবেই মহব্বত করি, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে, আমাদের পেরেশানিকে, আমাদের মুসিবতকে, আমাদের ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। আর যদি শুধু মৌখিকভাবে আমরা যদি বলি আমরা নবী পাকের মহব্বত করি, আমরা অনেকেই আছি যারা মৌখিকভাবে আমরা বলে থাকি যে আমিও আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের প্রতিটি কথাবার্তা, আমাদের প্রতিটি আচার আচরণের মধ্যে, আমাদের লাইফ স্টাইলের মধ্যে আমরা যদি একটু সার্চ করার চেষ্টা করি, দেখা যাবে আমাদের পুরো আদর্শের মধ্যে বিন্দুমাত্র আদর্শ নবী পাকের নেই, কিন্তু আমরা মুখে বলছি আমি আমার নবীকে ভালোবাসি। তো এটা হচ্ছে মিথ্যা দাবিদার। তো আমরা যেন মিথ্যা দাবি না করি, প্রকৃতপক্ষে যেন আমরা নবী পাকের প্রতিটি আদর্শ মোতাবেক, প্রতিটি সুন্নতে কারিমা নিয়ে আমরা জীবনকে অতিবাহিত করতে পারি। যখনই পারবো তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাগ্য ইনশাআল্লাহ একদিন জাগ্রত হয়ে যাবে। আমাদের অনুষ্ঠান তালিব ভাই প্রায় শেষের দিকে, হয়তো বা আলোচনা আর দীর্ঘ করার সুযোগও নেই। তো প্রতি পর্বের ন্যায় আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার কাছ থেকে আমরা শ্রবণ করব যে আজকের অনুষ্ঠানে বিশেষ কী আমল রয়েছে, ওয়াজিফা কী রয়েছে, যার মাধ্যমে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা সম্ভব হয়।
আজকের আমল খুবই সহজ, যদি আমরা করি ইনশাআল্লাহ, এমন আমল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন,
সুবহানাল্লাহ।
প্রিয় নবী আলাইহিস সালাম নিজেই এই আমলের ব্যাপারে ইরশাদ করেছেন। ওলামা একরাম যা কিতাবে লিখেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমার দিদার লাভে ধন্য হতে চায়, তার উচিত জুমার রাতে, ফ্রাইডে নাইট, জুমার রাতে চার রাকাত নফল আদায় করে, দুই দুই রাকাত করে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ওয়াদ্দুহা, সুরা আলম নশরাহ, সুরা আল কদর এবং সুরা জিলজাল পাঠ করে এরপর 70 বার আমার উপর দরুদ ও 70 বার ইস্তেগফার করে অতপর দরুদে পাক পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ে, ইনশাআল্লাহুল করিম স্বপ্ন যোগে আমার জিয়ারত দ্বারা ধন্য হবে।
সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। কেনই হবে না, আমাদের আকীদা আমাদের বিশ্বাস এটাই রয়েছে। বুজুরগানের দিনের আমল ছিল, বুজুরগানের দিনদের কিছু বিশেষ ওয়াজিফা ছিল, যারা ওই আমল করে ওয়াজিফা পাঠ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার লাভ করেছেন, দিদার লাভে ধন্য হয়েছেন। তো আমরাও যদি সেই মহাব্বত সেই ভালোবাসা নিয়ে আমল করতে থাকি ইনশাআল্লাহ তাআলা, এক জুম্মায় না হলে পরের জুম্মা, পরের জুম্মা না হলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় তৃতীয় জুম্মার মধ্যে আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে ধন্য হব। আল্লাহ পাক আমাদের সকলকে, যারাই আমরা দেখছি এই অনুষ্ঠান আর যারাই দেখছি দেখতে পাচ্ছি না যারাই রয়েছে, সকলের জন্য দোয়া যেন আমরা সকল আশিকে রাসূল যেন জীবনে একবার হলেও মৃত্যুর আগে আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হতে পারি। আল্লাহ আমাদের সকলের নসিবের মধ্যে নবীর দিদার সৌভাগ্য নসিব করে দিক। আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরও নতুন আরেকটি ওয়াজিফা আমল বলে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি ওই সকল সৌভাগ্যবানদের জীবনে নিয়েও আমরা ইনশাআল্লাহ ইমান তাজাকারী ঘটনা আমরা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তবু রোজা